বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ বুধবার 10 নভেম্বর, 25 কার্তিক এবং ফার্সি 19 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও 1 বছরের জন্য নবায়ন করার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন নয়াদিল্লি সফররত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসার আহ্বান জানাল তেহরান। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামীকাল, ভোটের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমতে তীব্র উদ্বেগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলে অভিহিত করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির জনগণের দুর্ভোগ দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি বলেন গত 2 দশক ধরে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রা আফগানিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে, ন্যূনতম দায়িত্ব হিসেবে তার ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত আফগান বিষয়ক আঞ্চলিক এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন শামখানে। তিনি বলেন বিশ বছর আগে আমেরিকা তালেবান এবং আলকায়দার বিরুদ্ধে লড়াইয়ের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায়। তখন তারা দাবি করেছিল আফগানিস্তানকে রোল মডেল এবং অনুপ্রেরণার উৎসে পরিণত করবে তারা, কিন্তু তা না করে তারা বরং আফগানিস্তানের পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ করেছে। ইরান আবারও বলেছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার উপায় স্পষ্ট, তাকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ইরান বিরোধী বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে এ মন্তব্য করেছেন। তিনি মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন জ্যাক সুলিভান দাবি করেছেন ইরান পরমাণু সমঝোতা ত্যাগ করেছে, কিন্তু
তার কি জানা নেই যে আমেরিকাই পরমাণু সমঝোতা ত্যাগ করেছে? খতিবজাদে টুইটার বার্তায় আরো বলেন, আমেরিকার ফিরে আসার পথ পরিষ্কার, তাকে বর্তমান অচলাবস্থার দায় নিতে হবে, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এই প্রতিশ্রুতি দিতে হবে যে সে আর কোনোদিন আন্তর্জাতিক আইনকে ঠাট্টার বস্তুতে পরিণত করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে একটি ভালো চুক্তি সই করতে চায়, কিন্তু তিনি মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভ লু দ্রিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন ভিয়েনায় সংলাপ নিয়ে মত বিনিময় করেন। আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। তবে ভোটের আগেই বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা সরকারের পাশাপাশি ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ভোটের আগেই বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা সরকারের পাশাপাশি ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকেও। গত এক মাস ধরে প্রাক নির্বাচনী সংঘাত লেগেই আছে, এতে দেশীয় অস্ত্রের পাশাপাশি বেড়ে গেছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, বেড়েছে অবৈধ অস্ত্রের চাহিদাও। নিকট অতীতে যেকোনো সময়ের তুলনায় অস্ত্রের চোরাচালানও বেড়েছে। এমন প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, ভোটের দিনেও পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে, এমনকি ভোট কেন্দ্র দখলে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার হতে পারে বলেও তাদের আশঙ্কা। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় গোলযোগ আর সহিংসতার মধ্যেই দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতি গুছিয়ে আনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এবারের ধাপে বৃহস্পতিবার 838টি ইউনিয়ন পরিষদে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই চেয়ারম্যান পদে 81 জন, সংরক্ষিত সদস্য পদে 76 জন এবং সাধারণ সদস্য পদে 203 জন নির্বাচিত হয়েছেন। আগামীকাল 20টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকের এই নির্বাচনে সহিংসতার ঘটনায় অস্বস্তি এবং উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বেইমান অভিহিত করে তাকে উৎখাতের ডাক দিয়েছেন। শুভেন্দু অধিকারী একসময় রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর অতিরিক্ত 5 কোম্পানি জওয়ান মোতায়েন করা হচ্ছে বলে দেশটির আস্তক হিন্দি গণমাধ্যম জানিয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর অতিরিক্ত 5 কোম্পানি জওয়ান পাঠানো হচ্ছে। এক সপ্তাহের মধ্যে তাদের মোতায়েন করা হবে। নিরাপত্তা বাহিনী বলছে সন্ত্রাসীরা ক্রমাগত বেসামরিক মানুষজনকে হত্যা করার পরিপ্রেক্ষিতে সরকার অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার আজতক হিন্দি গণমাধ্যম জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে সিআরপিএফ এর অতিরিক্ত 5টি কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সেখানে এখন নিরাপত্তা বাহিনীর মোট 55টি কোম্পানি থাকবে। কর্মকর্তা সূত্রকে উদ্ধৃত করে আজতক গণমাধ্যমে প্রকাশ, বর্তমানে জম্মু কাশ্মীরে বিএসএফ এর 25টি এবং সিআরপিএফ এর 25টি কোম্পানি মোতায়েন আছে। গত অক্টোবরের শেষের দিকে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য থেকে 370 ধারা বাতিলের পরে এটি তার প্রথম সফর ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বেশিরভাগ জওয়ানকে শ্রীনগরে মোতায়েন করা হবে, যেখানে বেসামরিক ব্যক্তি হত্যার ঘটনা বেশি ঘটেছে। কাশ্মীর উপত্যকায় সম্প্রতি বিভিন্ন সময়ে গেরিলা হামলায় 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে অন্য রাজ্যের কিছু অকাশ্মীরি ব্যক্তিও রয়েছেন। বলা হচ্ছে সম্প্রতি পিস্তলের সাহায্যে টার্গেট কিলিং এর ঘটনা বেড়েছে। উপত্যকায় চেকিং এবং তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে বলে সিআরপিএফ এর এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন। শ্রীনগরে প্রতিদিন 15,000 মানুষ এবং 8,000 গাড়ি চেক করা হচ্ছে। এই সময়ে সিসিটিভি, ড্রোন সহ সমস্ত প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে। যেসব জায়গায় সংখ্যালঘু অমুসলিম ও অকাশ্মীরিরা বাস করে সেখানে বেশি করে চেক করা হচ্ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। এক দশকের বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করেছেন। 2011 সালে সিরিয়ায় বিদেশী মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া শুরু করে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান রাজধানী দামেস্ক সফর করেন। এ সময় তার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি দল ছিল। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমিকে সম্প্রতি হত্যার যে প্রচেষ্টা চালানো হয়েছে তার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা জড়িত থাকতে পারে। ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হক আন্দোলনের মহাসচিব কাইস আল খাজালি কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার সহযোগিতায় ইহুদিবাদী ইসরায়েল সম্ভবত এই কাজ করেছে। গত শনিবার ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমির বাসভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়, তবে তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে গত সপ্তাহে গোপনে ইহুদিবাদী ইসরায়েল সফর করেছেন। তেলাবিব সফরের সময় তিনি ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলের সমর্থন পাওয়া। ইসরায়েলের দৈনিক হারেটস পত্রিকা সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে লিবিয়ায় ফেরার পথে সাদ্দাম হাফতার সংক্ষিপ্ত সময়ের জন্য ইসরায়েল সফর করেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা উত্তেজনা ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করে এখনও মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে সংকট সৃষ্টির পাঁইতারা করে যাচ্ছে। তিনি ভারতে অনুষ্ঠেয় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছে এ মন্তব্য করেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকা ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা নবায়ন করেছে। এটা প্রমাণ করছে ইরান সম্পর্কে বাইডেনের নীতি সেই ট্রাম্পের নীতিরই অনুস্মৃতি। এ সম্পর্কে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন বাবুল আখতারের পরিবেশনায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও 1 বছরের জন্য নবায়ন করেছেন। হোয়াইট হাউস বাইডেনের বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এ কারণেই 1979 সালের 14 নভেম্বরে ইরানের বিরুদ্ধে জারিকৃত ওই জরুরি অবস্থা আগামী 14 নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে। আমেরিকার এই আচরণ নিঃসন্দেহে তাদের দ্বৈতনীতির প্রমাণ। তারা একদিকে পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করছে, অন্যদিকে ইরান বিরোধী পদক্ষেপও অব্যাহত রাখছে। ট্রাম্প 2018 সালের 8 মেতে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল, সেই সঙ্গে ইরানের উপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রাম্প চেয়েছিল ওয়াশিংটনের বেআইনি চাওয়াগুলো মেনে নিতে ইরানকে বাধ্য করতে, তার পাশাপাশি ইরানের মধ্যপ্রাচ্য নীতিসহ ক্ষেপণাস্ত্র শক্তিকে স্তব্ধ করে দিতে। কিন্তু ট্রাম্পের ওই লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। 2020 সালের ডিসেম্বরে জো বাইডেনও নির্বাচনী প্রচারণার সময় স্বীকার করেছিল ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মারাত্মক ভুল করেছে। অথচ এখন সেই বাইডেন সরকার ট্রাম্পের নীতি অনুসরণ করছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ক্যাথলিন জনস্টন বলেছেন, ইরান সম্পর্কে বাইডেনের নীতি সেই ট্রাম্পের নীতিরই অনুস্মৃতি। ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা নবায়ন করে বাইডেন প্রশাসন প্রমাণ করেছে ইরান ইস্যুতে আমেরিকার নীতিতে মূলত কোনোরকম পরিবর্তন হয়নি। বিগত 40 বছর ধরে নিষেধাজ্ঞা, সামরিক হুমকি আর প্রচারণা যুদ্ধ চালিয়ে ইরানের ওপর যে চাপ প্রয়োগের কৌশল আমেরিকা অবলম্বন করে এসেছে, রিপাবলিক কিংবা ডেমোক্রেট নির্বিশেষে সকলেই ওই একই নীতি অনুসরণ করে এসেছে। তবে ইরান কখনোই বলদর্পিতার মুখে দমে যায়নি এবং কঠোর প্রতিরোধের নীতি অনুসরণ করেছে। এর ফলে ইরানের মোকাবেলায় ওয়াশিংটন সবসময় ব্যর্থ হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে দৃষ্টি বাংলাদেশের দিকে। বাংলাদেশে 90-এর স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়াসহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 90-এর স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আজ 10 নভেম্বর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নিকটে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে, এটি আমাদের প্রত্যাশা। এ প্রসঙ্গে 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার ফয়জুল হাকিম লালা রেডিও তেহরানকে বলেন,
ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে, কোনটাই হয়নি। এখানে জনগণকে এখন শৃঙ্খল পরানো হয়েছে, জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দমন করার জন্য। এখানে চরম একটা ফ্যাসিবাদী শাসন এখানে কায়েম আছে, গুম এখানে হচ্ছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সেখানে ক্রস ফায়ার প্রয়োগ করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলে আটক করে রাখা হচ্ছে। সুতরাং এখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। তাদের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার এখানে একটা ফ্যাসিবাদী শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের যে রাজনৈতিক স্বাধীনতা ভোট প্রদানের মধ্যে দিয়ে বাংলাদেশে জনগণ তাদের যে জনপ্রতিনিধি নির্বাচন করতেন, সেই নির্বাচনী ব্যবস্থা এখানে উচ্ছেদ হয়েছে। শুধু জাতীয় সংসদ নয়, একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এবং এর বাইরেও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, সামাজিক সংস্থা, পেশাজীবীদের সংস্থা, সেখানেও নির্বাচন উচ্ছেদ হয়ে গেছে।
তিনি আরো বলেন,
গণতন্ত্রের সংগ্রামের একজন কর্মী হিসেবে নূর হোসেন যে জীবন দিয়েছিল স্বৈরাচারের পতনের জন্য, উৎখাতের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই সংগ্রাম কিন্তু এখনো চলছে। এখন সেই সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের হাতে ক্ষমতা আনার জন্য জনগণের গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামে পরিণত হয়েছে।
এদিকে শহীদ নূর হোসেন দিবসে বুধবার সকালে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় টিকে থাকা আজকের স্বৈরাচার পতনেও নূর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা জনগণকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষকে তার হারানো অধিকার ফিরিয়ে দেব ইনশাল্লাহ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন নয়াদিল্লি সফররত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসার আহ্বান জানাল তেহরান। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামীকাল। ভোটের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমনে তীব্র উদ্বেগ। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলে অভিহিত করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তো শ্রোতা বন্ধুরা, সবশেষে ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা জানিয়ে দিচ্ছি, persetoday.com/bn। আর আমাদের কাছে মেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.